ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, এখন বাংলাদেশে ভারতে শুক্রবার রাত, আর এখানে ওয়াশিংটনে শুক্রবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
তেল ছড়িয়ে পড়ার চতুর্থ দিনেও কর্তৃপক্ষীয়ভাবে তেল অপসারণের কোনো উদ্যোগ না থাকায় সুন্দরবন পরিবেশ বিপর্যয়ের হুমকির মধ্যে পড়েছে।
রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে গ্রেপ্তার হলেন রাজ্যের পরিবহন মন্ত্রী মদন মিত্র।
আরও থাকছে আইসিসের বিরুদ্ধে জোট বাহিনীতে প্রেসিডেন্ট ওবামার উপদেষ্টা জেনারেল জন অ্যালেনের বক্তব্য সহ আলোচনা। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বিরুদ্ধে গোপন কারাগারে বন্দীদের ওপরে অত্যাচারের অভিযোগ যারা করছে, সিআইএ প্রধান জন ব্র্যানন তা ঝেড়ে নাকচ করে দিয়ে তিনি বলেন, আমেরিকায় সন্ত্রাসী আক্রমণ প্রতিহত করতে তাদের জিজ্ঞাসাবাদের কৌশল সাহায্য করেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা পরবর্তী সময়ে সন্দেহভাজন জঙ্গিদের জেরা করতে গিয়ে গোয়েন্দা সংস্থা যে কৌশল অবলম্বন করেছিল তাকে মিস্টার ব্র্যানন তার কথায় নিষ্ঠুর নির্যাতন বলে স্বীকার করেছেন। মিস্টার ব্র্যানন বলেন,
Detainees who were subjected to EITs at some point during their confinement subsequently provided information.
মিস্টার ব্র্যানন জিজ্ঞাসাবাদ সম্পর্কিত কর্মসূচির সমর্থন করে সিআইএ এই পদ্ধতি ব্যবহার করে কার্যকর এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন। নাইজেরিয়ার কর্মকর্তারা বলেন, বৃহস্পতিবারের বোমা আক্রমণে অন্তত 31 জন মারা গিয়েছে। মনে করা হচ্ছে বোমা বোকো হারাম জঙ্গি দলই দেশের মধ্যাঞ্চলের জস শহরে বোমা আক্রমণ চালিয়েছে। ওই শহরের মুখপাত্র প্যাম আয়ুবা ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে শুক্রবার জানিয়েছে যে ওই আক্রমণটি নাইজেরিয়ার প্রদেশ এবং শহরগুলোতে সন্ত্রাসবাদ সম্প্রসারিত হচ্ছে, এটা তারই প্রমাণ। জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার জস শহরের একটি বাজার এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে আত্মঘাতী বোমারুরা আলাদা আলাদা গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটায়। গত মে মাসে যে আত্মঘাতী বোমারু দুটি গাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে 118 জনের প্রাণনাশ করেছিল, এবারও ওই একই এলাকার খুব কাছাকাছি বিস্ফোরণ দুটি ঘটে। বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে, সুন্দরবনে তেল ছড়িয়ে পড়ায় পৃথিবীর সবচাইতে বিশাল ম্যানগ্রোভ বনাঞ্চলের একটি এবং বন্য পশু হুমকির মুখে পড়েছে। ওই অঞ্চলটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ এলাকা। ওদিকে সুন্দরবনে তেল ছড়িয়ে পড়ার চতুর্থ দিনেও কর্তৃপক্ষের তরফ থেকে তেল অপসারণের কোনো উদ্যোগ না থাকায় সুন্দরবন পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
সুন্দরবনের তেল নিঃসরণের চতুর্থ দিনেও শুরু হয়নি ছড়িয়ে পড়া তেল অপসারণ বা ক্ষতি কমাতে রাসায়নিক পদার্থ ছিটানোর কর্তৃপক্ষীয় কার্যক্রম। জীব বৈচিত্র্যের ক্ষতি হতে পারে এমন আশঙ্কায় বন বিভাগের আপত্তিতে রাসায়নিক পদার্থ ছিটানোর উদ্যোগ আপাতত স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষীয় কোনো উদ্যোগের বদলে স্থানীয়দের মাধ্যমে নদী খালে ভাসমান তেল অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি লিটার 30 টাকা দরে তা কিনছে রাষ্ট্রায়ত্ত সংস্থা। তবে ছড়িয়ে পড়া 3.5 লাখ লিটারের বদলে সংগৃহীত হয়েছে প্রথম দিনে মাত্র 400 লিটার। সরকারের তদন্ত কমিটি ঘটনাস্থলে পৌঁছেছে। এদিকে তেল আরো ব্যাপক এলাকায় ছড়িয়ে পড়েছে। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে মনুষ্য সৃষ্ট সুন্দরবন বিপর্যয়ের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের সড়ক দুর্ঘটনা কোনো ক্রমেই কমছে না। সংবাদ মাধ্যমের হিসেব মতে ছুটির দিনেও শুক্রবার সারা দেশে অন্তত 9 জন মারা গেছে। সড়ক দুর্ঘটনার ওপর এই প্রতিবেদনটি পাঠিয়েছেন ঢাকা সংবাদদাতা আমির খসরু।
দুর্ঘটনা বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর শামসুল হক বলেছেন, কার্যকর সরকারি উদ্যোগ ছাড়া সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়। প্রতিদিনই সড়ক দুর্ঘটনা সারা দেশে সংবাদ মাধ্যমের হিসেবেই 7 থেকে 10 জন মানুষ নিহত হচ্ছেন। বেসরকারি হিসেবে এই সংখ্যা আরো অনেক বেশি। শুক্রবার ছুটির দিনও সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সারা দেশে কমপক্ষে 9 জন নিহত হয়েছেন, যার মধ্যে যশোরের 3 জন, গাইবান্ধায় 2 জন এবং ঢাকা সহ দেশের অন্যান্য স্থানে 1 জন করে নিহত হন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের হিসেব মতে দেশে প্রতি বছর গড়ে 12,000 মানুষ নিহত এবং 35,000 মতো ব্যক্তি আহত হন। বিশ্বব্যাংক বলছে প্রতি 1,000 গাড়ির মধ্যে 85.6টি ক্ষেত্রে জীবনঘাতী সড়ক দুর্ঘটনা ঘটছে। কর্তৃপক্ষীয়ভাবে অনেক কথা বলা হলেও বর্তমান পরিস্থিতি আবার একই হয়ে পড়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে সিবিআই এর কাছে গ্রেপ্তার হলেন পশ্চিমবঙ্গের পরিবহন ও ক্রীড়া মন্ত্রী তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র। এ নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
মদন মিত্রকে শুক্রবার গ্রেপ্তার করল সিবিআই, তাকে শনিবার আদালতে হাজির করানো হবে। সিবিআই দপ্তরে গত 18 নভেম্বরই মদনবাবুকে হাজির হবার সমন দেওয়া হয়েছিল। অসুস্থতার কথা বলে হাসপাতালে বেশ কয়েকদিন কাটিয়ে সম্প্রতি বাড়ি ফেরেন মদন মিত্র। তিনি নিজেই শুক্রবার হাজির হওয়ার কথা বলেন। তদন্তে অসহযোগিতার অভিযোগেই বিকেল 4:15 নাগাদ গ্রেপ্তার করল। বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতা আগেই গ্রেপ্তার হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার কোনো মন্ত্রীকে এই প্রথম গ্রেপ্তার করল সিবিআই। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
পাকিস্তানি পুলিশ আল কায়দার নতুন দক্ষিণ এশিয়া শাখার সন্দেহভাজন 5 আল কায়দা সদস্যকে গ্রেপ্তার করেছে। মনে করা হচ্ছে যে এদের মধ্যে করাচি শাখার দলনেতাও রয়েছেন। নিরাপত্তা কর্মকর্তারা বলেন, এ সপ্তাহে পাকিস্তানের দক্ষিণাঞ্চলের বন্দর শহর থেকে শাহিদ উসমান এবং অন্যান্য 4 সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। কর্মকর্তারা শাহিদ উসমানকে করাচি শাখার দলনেতা বলে উল্লেখ করেছেন। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর আক্রমণে ফিলিস্তিনি এক মন্ত্রী নিহত হবার পর জেরুজালেমে পুলিশ উপস্থিতি বাড়ানো হয়েছে। শুক্রবার প্রতিবাদ বিক্ষোভ হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ফিলিস্তিনিরা জেরুজালেমে ইসরায়েলি অসামরিক জনগণ এবং কর্মকর্তাদের লক্ষ্য করে সম্প্রতি পরপর কয়েকটি প্রতিবাদ বিক্ষোভ, সংঘর্ষ এবং মাঝে মধ্যে ছোটখাটো কিন্তু মারাত্মক ধরনের আক্রমণ করে আসছে। ভারতবর্ষে ধর্মান্তরণ নিষিদ্ধ হওয়া উচিত কিনা এ প্রশ্নের উত্তর খুঁজতে ভারতীয়রা এখন চালিয়ে যাচ্ছে নানা তর্ক বিতর্ক। একই সময়ে ধর্মান্তরণের জন্য অনুষ্ঠান করতে তহবিল সংগ্রহ করছে কেউ কেউ। এ নিয়ে গৌতম গুপ্তের প্রতিবেদন।
25 ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিনে 1 লক্ষ খ্রিস্টান ও 1 লক্ষ মুসলিমকে হিন্দু ধর্মে ফিরিয়ে আনা স্থির করেছে ধর্ম জাগরণ সমিতি। উত্তরপ্রদেশের আলিগড়ে এই প্রস্তাবিত অনুষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ অভিযানে নেমেছে। তারা বলছে 1 একজন মুসলিমকে হিন্দু ধর্মে ফিরিয়ে আনার জন্য খরচ 5 লক্ষ টাকা, প্রতি খ্রিস্টানের জন্য 2 লক্ষ টাকা। কি খাতে এই ব্যয় সেটা তারা স্পষ্ট করেনি। বৃহস্পতিবার সংসদে ধর্মান্তর নিয়ে বিরোধীদের প্রবল সমালোচনার মুখে পড়ে সংসদীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু প্রস্তাব দেন যে কোনো রকম ধর্মান্তরই নিষিদ্ধ করে দেয়া হোক। ভারতীয় সংবিধানে নিজের পছন্দ মতো ধর্ম বেছে নেওয়ার তো অধিকার দেওয়া রয়েছে। তাই আরএসএস এর দুর্ভাবনা হল ধর্মান্তরের মাধ্যমে ভারতবর্ষে হিন্দুদের সংখ্যা হ্রাস পেতে থাকবে, সেটা বন্ধ হওয়া দরকার। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
অনুমোদনহীন মাদ্রাসার স্বীকৃতি চেয়ে রাজপথে নেমেছে পশ্চিমবঙ্গ সারা বাংলা সংখ্যালঘু কাউন্সিল এবং পশ্চিমবঙ্গের অনুমোদনহীন মাদ্রাসা শিক্ষকদের সংগঠন। বিস্তারিত শুনুন পরমাশিস ঘোষ রায়ের কাছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের স্বীকৃতিহীন মাদ্রাসাগুলি আবেদন করলে সরকার অনুমোদন দেবে। 360টি মাদ্রাসা কর্তৃপক্ষ সরকারি নিয়ম মেনে আবেদন করেছিলেন, সেগুলি পরিদর্শন করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। মাদ্রাসা পরিচালনার অর্থ জোগাড়ও রীতিমতো কঠিন হয়ে পড়েছে। অবিলম্বে এ ব্যাপারে রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তারা। দাবি, বর্তমানের খাগড়াগড়ে বিস্ফোরণের সঙ্গে মাদ্রাসার কোনো সম্পর্ক নেই। সেখানে সংখ্যালঘু কাউন্সিলের সম্পাদক মোহাম্মদ কামারুজ্জামান সাংবাদিকদের বলেছেন, সরকারি স্বীকৃতির জন্য আবেদন করায় স্থানীয় স্তরে সাহায্য বন্ধ হয়ে গিয়েছে। 350 মাদ্রাসায় 80,000 পড়ুয়া বিপাকে পড়েছে। পরমাশিস খোস্তায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শুক্রবার হাজার হাজার কর্মী মিছিলে অংশ নেয়। ইতালির 50টির বেশি শহরে হরতাল পালিত হয়। প্রধানমন্ত্রী মাটিও রেনজির প্রদত্ত শ্রমিক আইন পরিবর্তনের পরিকল্পনার বিরুদ্ধে যে হরতাল হচ্ছে এটা তারই সাম্প্রতিকতম। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। আজ ঢাকায় ভয়েস অফ আমেরিকার শ্রোতা সংঘ জলবায়ু সম্বন্ধে এক আলোচনা সভার আয়োজন করেছিল। সেমিনারে বক্তারা বাংলাদেশের মানুষ জলবায়ুর প্রভাবে যে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় রয়েছে, সেই ঝুঁকি থেকে মুক্তির জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবার আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা জহুরুল আলম।
শুক্রবার ঢাকায় ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব আয়োজিত জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের জলবায়ু স্থানচ্যুত মানুষের অধিকার শীর্ষক এক সেমিনারে বক্তারা বলেন, ধনী দেশগুলোর সহায়তার উপর নির্ভর না করে নিজেদের সমস্যা নিজেদেরই সমাধানে উদ্যোগী হতে হবে। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে আগামী দেড় থেকে দুই দশকে দেশের প্রায় 2 কোটি মানুষ স্থানচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের পুনর্বাসনের জন্য এখন থেকেই ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। বক্তারা আরো বলেন, চলতি লিমা সম্মেলনে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আদৌ কোনো শুভ বার্তা বয়ে আসবে কিনা তা এখনো পরিষ্কার নয়, কারণ ইতিপূর্বে পশ্চিমা বিশ্ব ক্ষতিপূরণ হিসেবে $100 বিলিয়ন দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত এর ক্ষুদ্রতম অংশ তারা দেয়নি। বক্তারা বলেন, এটা দুর্ভাগ্যজনক যে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ চীন, ভারত ও যুক্তরাষ্ট্র তাদের কার্বন নিঃসরণের বিষয়ে কোনো আইনি প্রক্রিয়া যেতে রাজি নয়। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের স্থানচ্যুত মানুষের অধিকারের বিষয়ে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের সমন্বয়ক সর্দার শফিকুল আলম বলেন,
আমরা সবাই জানি বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি দেশ এবং দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে উপকূল অঞ্চলের লোক জলবায়ু জনিত দুর্যোগে বেশি ঝুঁকিপূর্ণ। এছাড়া অনেক সময় জলবায়ু জনিত দুর্যোগের কারণে এদেরকে স্থানচ্যুত হতে হয় এবং বাংলাদেশে বহু লোক স্থানচ্যুত হচ্ছে এবং স্থানচ্যুত লোকের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দুর্ভাগ্যজনক সত্য, এর কোন সঠিক পরিসংখ্যান আমাদের নাই।
তিনি বলেন, স্থানচ্যুত মানুষের পুনর্বাসনের জন্য বিদেশি সহায়তা পেতে হলে এদের সঠিক পরিসংখ্যান তৈরি করতে হবে, যা বাংলাদেশের কাছে বর্তমানে নেই। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনভায়রনমেন্ট জার্নালিস্ট ফোরামের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী এবং গ্রিন ওয়াচ ঢাকা পত্রিকার এডিটর মুস্তফা কামাল মজুমদার। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
গতকাল উইড্রো উইলসন সেন্টারে আইসিলকে মোকাবেলা করতে আন্তর্জাতিক জোটে প্রেসিডেন্ট বারাক ওবামার বিশেষ দূত জেনারেল জন অ্যালেন ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং সহযোগী রাষ্ট্রগুলোর কৌশল নিয়ে বক্তব্য রাখেন এবং উপস্থিত বিশেষজ্ঞদের প্রশ্নের উত্তর দেন। এ নিয়ে এখন একটি গোল টেবিল আলোচনা। আলোচনায় অংশ নিচ্ছেন আনিস আহমেদ ও রোকেয়া হায়দার।
গতকাল এখানে উইড্রো উইলসন সেন্টারে আইসিল জঙ্গিদের মোকাবেলা করার বিষয়ে এবং ওই অঞ্চলের কিছু কিছু চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আইএসআইএল কে মোকাবেলা করতে আন্তর্জাতিক যে জোট, সেই জোটে প্রেসিডেন্ট বারাক ওবামার বিশেষ দূত জেনারেল জন অ্যালেন। আমরা জানি যে জেনারেল অ্যালেন এর আগে পররাষ্ট্রমন্ত্রী জন কেরির নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। তিনি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের শীর্ষ কমান্ডারের দায়িত্ব সম্পাদন করেন। বর্তমানে প্রেসিডেন্ট ওবামার দূত হিসেবে তিনি বিশ্বের 60টিরও বেশি দেশের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলেছেন, যারা ওই ইসলামিক স্টেটের জঙ্গিদের হুমকি মোকাবেলায় একজোট হয়েছে। আনিস, আপনি তো গতকালের ওই অনুষ্ঠানে ছিলেন, তো এই অনুষ্ঠানে কি কি আলোচনা হলো, কি কথা হলো বলেন তো?
জি, আসলে জেনারেল জন অ্যালেনের বক্তব্যের মূল বিষয় ছিল, ক্যান বি আলটিমেটলি ডিফিট আইএসআইএল বা আইসিল, মানে শেষ পর্যন্ত আমরা আইসিল কে পর্যদস্ত করতে পারব কি।
আচ্ছা,
এই অনুষ্ঠানটি পরিচালনা করেন উড্রো উইলসন সেন্টারের সভানেত্রী এবং পরিচালক জেন হারম্যান। মিস হারম্যান তার উদ্বোধনী বক্তব্যে জেনারেল অ্যালেনকে পরিচয়ও করিয়ে দেন।
তো জেনারেল অ্যালেন আইসিলের বিরুদ্ধে নবগঠিত জোট সম্পর্কে কি বললেন?
তিনি বলেন যে জঙ্গি মোকাবিলার জন্য গঠিত এই জোটের ব্যাপারে তাঁকে বিভিন্ন রকম কাজ করতে হচ্ছে। প্রথমত এই জোটকে সুদৃঢ় করার কাজ তাঁকে করতে হচ্ছে। 62টি রাষ্ট্র এবং বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় সাধন করাই তাঁর প্রধান কাজ। তিনি বলেন, এরা সবাই একত্রিত হয়েছেন কারণ তারা মনে করেন যে আইসিল বা যাদেরকে এখন দাইশ বলা হচ্ছে, অর্থাৎ আল দাওয়া আল ইসলামিয়া ফি ইরাক ওয়া আল শাম, যে সংকট সৃষ্টি করেছে সেটা গোটা অঞ্চলের জন্য সংকট সৃষ্টি করেছে। আসলে বিশেষত ইরাক এই সংকটে খণ্ডিত হতে পারে এই আশঙ্কাটিও কাজ করছে। তিনি আরো বলেন যে জোটের সদস্যরা আইসিল বা দাইশ বিরোধী এই জোটে কি ভূমিকা পালন করতে পারে এবং তাদের কি অবদান থাকতে পারে সেটার দিকেও নজর দেওয়া তার দায়িত্ব।
তো এই মোকাবিলা করার জন্য দাইশকে তিনি কি সুনির্দিষ্ট কোন কর্মসূচি তুলে ধরেন?
হ্যাঁ, বেশ খানিকটা সুনির্দিষ্ট কর্মসূচি তুলে ধরেন। তিনি বলেন দাইশ কিংবা আইসিলকে মোকাবিলা করার জন্য বিভিন্ন ধরনের কৌশল নেওয়া যেতে পারে। সামরিক কৌশলের মধ্যে রয়েছে চলমান বিমান অভিযান, আর দ্বিতীয়টি হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেখানে দাইশ বা আইসিলকে মোকাবিলার জন্য ইরাকিরা নিজেরাই সক্ষমতা অর্জন করতে পারেন। তিনি বলেন যে পরদেশী যোদ্ধারা বা বিদেশি যোদ্ধারা যে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই সংঘাতে সেটাও উপলব্ধি করার বিষয়। তাছাড়া যে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে পরদেশি যোদ্ধারা এই আইসিলে রিক্রুট করা হচ্ছে সে সম্পর্কেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন কেবল রিক্রুট করা নয়, তাদেরকে সীমান্ত পারাপারে কিভাবে এই সন্ত্রাসী শক্তির সঙ্গে যুক্ত করা হচ্ছে সেই বিষয়টিও জোর দেখবে। তিনি আরও বলেন যে এই সমস্ত দেশ কেবল সম্মিলিতভাবে নয়, তাদের নিজেদের দেশেও আইন পাশ করে সন্ত্রাসীদের রুখবার চেষ্টা করছে।
তো আমরা তো প্রায় শুনে থাকি যে এই ধরনের জঙ্গি সংগঠনের অর্থায়নের পথ বন্ধ করলে তাদের কাজ খর্ব করা হবে, তো এই প্রসঙ্গে জেনারেল অ্যালেন কি কিছু বলেছেন?
হ্যাঁ, আসলে কালকের ওই বক্তব্যে জেনারেল অ্যালেন পরিষ্কার করেই বলেন যে সন্ত্রাসীদের আর্থিক ও বাণিজ্যিক তৎপরতা, বিশেষত তেল সম্পদ যাতে এই আইসিলের হাতে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে। তাছাড়া আন্তর্জাতিক ব্যাংকিং এর মাধ্যমে তাদের অনুপ্রবেশের আশঙ্কার দিকেও নজর রাখা হচ্ছে। অন্য যেসব জায়গা থেকে দাইশ বা আইসিল অর্থ জোগাড় করতে পারে, তাদের রাজস্বের উৎস হতে পারে, সেই এলাকাগুলো হচ্ছে অপরাধ জগৎ থেকে অর্থ আদায়, তারা অপহরণ করে পণবন্দীদের মাধ্যমে অর্থ জোগাড় করারও চেষ্টা করছে।
আরও একটি কথা, এই সংগঠনটি এখন সক্রিয়ভাবে দাস ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। তারা বিশেষত ভিন্ন মতের মেয়েদেরকে অপহরণ করছে, তাদের বিক্রি করে দিচ্ছে অন্যদের কাছে যৌন ব্যবসার জন্য। এটাও তাদের অর্থ সংগ্রহের একটা উৎস যা সকলেই সমালোচনা করছে।
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে এইভাবে এই সন্ত্রাসী সংগঠন বিপুল অর্থ উপার্জন করছে। এবং প্রসঙ্গত জেনারেল অ্যালেন আরও বলেন যে দাইশ সিরিয়ার ঐতিহ্যবাহী ঐতিহাসিক দ্রব্য বিক্রি করেও অর্থ উপার্জন করছে। তাছাড়া অন্য দেশগুলোর কাছ থেকেও তারা যে কিছু সাহায্য পেয়ে থাকে সে ব্যাপারেও এই আইসিল বিরোধী জোট সতর্ক। তিনি স্মরণ করিয়ে দেন যে দাইশ বিরোধী এই জোট মাত্র আড়াই মাস আগে গঠিত হয়েছে। এই সময়ের মধ্যে নানান ব্যাপারেই দৃষ্টি রাখতে হচ্ছে এই জোটকে। তিনি সম্প্রতি ব্রাসেলসে এই জোটের মন্ত্রী পর্যায়ের বৈঠক সম্পর্কে বলেন, তিনি বলছিলেন যে গত বুধবারই মন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় ব্রাসেলসে, যেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি নেতৃত্ব দেন। ওই বৈঠকে 62টি দেশের মধ্যে 47টি দেশের মন্ত্রীরা উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও। প্রত্যেকেই দাইশকে পরাজিত করতে বিভিন্ন কৌশলের উপর মন্তব্য রাখেন। তারা এ ব্যাপারে তাঁদের নিজ নিজ দেশের শক্তি ও সম্পদ ব্যবহার করার প্রতিশ্রুতি দেন যাতে এই সন্ত্রাসী গোষ্ঠীকে পরাজিত করা যায়। তিনি মনে করিয়ে দেন যে আফগানিস্তানে আল কায়দার বিরুদ্ধে গঠিত জোট আন্তর্জাতিক বৈধতা নিয়ে কাজ করছিল, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সমর্থনও ছিল, কিন্তু এক্ষেত্রে সেরকমটি হয়নি। তবে তা সত্ত্বেও বিভিন্ন দেশের মন্ত্রী এবং নেতাদের পক্ষ থেকে তিনি বলেন যে আমরা যে পরিষ্কার রাজনৈতিক প্রতিশ্রুতি পেয়েছি তার গুরুত্ব অনেক।
আচ্ছা, আর 6 মাস আগে ইরাকের গুরুত্বপূর্ণ শহর মসুলের পতনের পর এখনকার অবস্থার সম্পর্কে জেনারেল অ্যালেন কি বললেন?
হ্যাঁ, তিনি একথাও স্মরণ করিয়ে দেন যে প্রায় 6 মাস আগে যখন মসুলের পতন ঘটে তখন মনে হয়েছিল তাহলে কি ইরাক শেষ হয়ে যাচ্ছে। তিনি মনে করিয়ে দেন যে সেই থেকে আজ পর্যন্ত অনেক কিছু ঘটে গেছে। তিনি বলেন যে তিনি মনে করছেন যে দাইশের কৌশলগত এবং প্রায়োগিক তৎপরতা থামিয়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি যে যদিও কিছুটা উত্থান পতন ঘটবে জোটের ভেতরে, উপদেষ্টাদের সমর্থনে ইরাকি বাহিনীর প্রাথমিক অভিযান সফল হয়েছে এবং ক্রমশই ইরাকি সুরক্ষা বাহিনী নিজেই ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং দাইশের চূড়ান্ত পতনের মধ্য দিয়ে ইরাকের সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে।
ইরাকে মালিকি সরকারের চলে যাওয়ার পর সেখানকার গুণগত পরিবর্তন সম্পর্কে জেনারেল অ্যালেনের মতামত কি?
প্রধানমন্ত্রী এবাদির নেতৃত্বাধীন এই নতুন সরকারে এই প্রথম একজন প্রতিরক্ষা মন্ত্রীও রয়েছেন। তিনি জানান সেখানে একটি পূর্ণাঙ্গ সরকার গঠিত হয়েছে, সে কথা তিনি বলেন। সুতরাং এই অল্প সময়ের মধ্যে ইরাক যেদিকে যাচ্ছে তাতে তিনি সন্তোষ প্রকাশ করেন।
is evolving. He is
জন অ্যালেন বলছেন যে ইরাকে এখন সত্যিকার অর্থে রাজনৈতিক সহযোগী আছে, মিস্টার এবাদির সরকারের সঙ্গে সঙ্গে সম্পর্ক বিস্তৃত হচ্ছে এবং শেষ পর্যন্ত মালিকি সরকারের ফেলে দেওয়া সমস্যা ছাড়াও তাকে এই দায়েশের বিরুদ্ধে লড়তে হবে। তিনি বলেন যে ইরাকের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে হবে।
ইরাকে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ শিবির চালু করার ব্যাপারে ঠিক কি বললেন তিনি?
জেনারেল অ্যালেন বলেন যে যুক্তরাষ্ট্র ইরাকে 4টি প্রশিক্ষণ শিবির স্থাপন করবে এবং ইরাকি সৈন্যদের নতুন করে প্রশিক্ষণ প্রদান করবে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের অন্যত্র আরও কিছু প্রশিক্ষণ শিবির চালু করবে যেখানে সিরীয় সরকারের বিরোধী মধ্যপন্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এ ব্যাপারে কংগ্রেসের অনুমোদনও চাওয়া হচ্ছে। তবে জন অ্যালেন বলেন যে কেবল এই সব অঞ্চল নয়, বিশ্বের অন্যত্র এই আইসিল বা দাইশ কি ধরনের যোগাযোগ রক্ষা করছে, এই ধরনের অন্যান্য সংগঠনের সঙ্গে, সেটার উপরও নজর রেখেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট। পরিশেষে জেনারেল জন অ্যালেন আশাবাদ ব্যক্ত করেন যে এই জোট তার মিশন সম্পাদনের সামর্থ্য হবে, বিশেষত সাধারণ মুসলমানদের সমর্থন নেই এই তথাকথিত ইসলামিক স্টেট সম্পর্কে।
হ্যাঁ, এটা সত্যি কথা যে ইসলাম ধর্মে যে মানবতার কথা বলা হচ্ছে, সকল ধর্মের প্রতি যে সহনশীল হওয়ার কথা বলা হয়েছে, তা থেকে আইসিল কিন্তু অনেক দূরে সরে যাচ্ছে তার খেলাফতের শক্তি নিয়ে। সেই জন্যই এদেরকে সমর্থন দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে যুব সংবাদ। ভারতের মতো একটি দেশে যেখানে ক্রিকেট প্রশ্নাতীতভাবে অত্যন্ত জনপ্রিয় খেলা, সেখানে শুরু হয়েছে ফুটবল লীগ। এই ফুটবল লীগকে আকর্ষণীয় করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। নয়াদিল্লি থেকে এই বিষয়ে আঞ্জানা পাসরিচারের রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন।
প্রায় ৬ দশক আগে 1956 সালে অলিম্পিকে ভারতীয় ফুটবল চতুর্থ অবস্থানে এসেছিল। তখন ভারতে ফুটবল খুব জনপ্রিয় হয়। তারপর থেকে কলকাতা এবং গোয়ার মতো কিছু এলাকা ছাড়া সমগ্র ভারতে খেলাটি দর্শকপ্রিয়তা হারাতে থাকে। এবার ভারতের শীর্ষ ব্যবসায়ী, বলিউড তারকা এবং ক্রিকেট তারকারা পৃষ্ঠপোষকতা করে ফুটবলকে আবারও জনপ্রিয় করবার চেষ্টা করছেন 8টি দলের মধ্যে সুপার লীগ আয়োজনের মাধ্যমে। সুপার লীগের পরিকল্পনা খুব সাধারণ। যারা টেলিভিশনে ইউরোপিয়ান ফুটবল লীগ দেখে থাকেন, সে ধরনের দর্শকদের আকৃষ্ট করতে এই লীগের দলগুলোতে নেওয়া হয়েছে কিছু বয়স্ক আন্তর্জাতিক ফুটবল তারকা। লক্ষ্য হচ্ছে ফুটবলকে ক্রিকেটের মতোই লাভজনক একটি মাল্টি বিলিয়ন ডলার শিল্পে পরিণত করা। জনপ্রিয় ফুটবল ধারাভাষ্যকার এবং লেখক নভি কাপাডিয়া বললেন, গত মাসে ফুটবল লীগের ম্যাচগুলো এই খেলার প্রতি মানুষের বিপুল আগ্রহ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। কাপাডিয়া বলছিলেন, সবগুলো ভেন্যুতেই দর্শক সমাগম হয়েছে, এমনকি মুম্বাই এবং দিল্লির মতো মাঠে যেখানে সাধারণত ফুটবল অত জনপ্রিয় নয়, সেখানেও প্রচুর দর্শক মাঠে এসেছেন। অবশ্যই এর উল্লেখযোগ্য অংশ নতুন প্রজন্মের দর্শক। তাদের অনেকে এসেছেন অ্যালেসান্দ্রো ডেল পিয়েরো অথবা ফ্রেডরিক এলজুনবার্গের ন্যায় তারকা খেলোয়াড়ের চমক দেখতে। নয়াদিল্লি আন্তর্জাতিক ফুটবলের উৎসুক অনুসারী 29 বছর বয়সী গৌরব ধীরের ন্যায় তরুণ ফুটবল ভক্তরা ভারতীয় ফুটবল সুপার লীগের প্রতি আগ্রহী হয়েছেন। গৌরব বলছিলেন, ভালো লাগছে এটি দেখে যে বিদেশি ফুটবল প্রতিভা ভারতে এসেছেন এবং তার বাণিজ্যিকীকরণ হচ্ছে সফলভাবে। খেলাগুলো ছিল দারুণ উপভোগ্য, তবে দেখতে হবে এই লীগের ভবিষ্যৎ কি দাঁড়ায়। ক্রীড়া সংশ্লিষ্টরা স্বীকার করেছেন সামনে অনেক বাধা বিপত্তি রয়েছে। বিশ্ব ফুটবল র্যাঙ্কিংয়ে ভারতীয় জাতীয় দলের অবস্থান 158তম স্থানে, যা ভীষণ অস্বস্তিকর। অবকাঠামো সাংঘাতিক দুর্বল। দেশটিতে মাঠ পর্যায়ের ফুটবল উন্নয়নের কোনো জোরালো ব্যবস্থাও নেই। ক্রিকেটের মতো নেই এখানে কোনো ফুটবল আইকনও। যদিও স্টেডিয়ামে বলিউড এবং ক্রিকেট তারকাদের উপস্থিতি সকলের দৃষ্টি আকর্ষণ করে, অনেকেই সন্দেহ প্রকাশ করছেন এইভাবেই কি কোনো বিশেষ ক্রীড়ায় ভক্তদেরকে অনুরাগী করা সম্ভব কিনা তা নিয়ে। তরুণ ফুটবল ভক্ত ধ্রুব ভরা বললেন, তিনি সুপার লীগের বেশ কয়েকটি খেলা দেখেছেন, কিন্তু একই সময় ইংলিশ প্রিমিয়ার লীগ শুরু হওয়ায় আগ্রহ আর ধরে রাখতে পারেননি। তিনি বলছিলেন, আমি যদি দেখি আমার অনেক বন্ধু যারা স্কুল এবং কলেজে ফুটবল খেলে, তারা এই লীগ দেখছে। খেলা দেখতে যদি নাও আসে, অন্তত প্রশিক্ষণ দেখতে আসছে, তবুও বুঝব যে তাদের আগ্রহ বাড়ছে। নভি কাপাডিয়া বললেন, ভারতের ফুটবল সুপার লীগ সঠিক দিকে এগুচ্ছে, তবে প্রশ্ন হচ্ছে পরবর্তী মৌসুমে তা কেমন হয়। তিনি বলছিলেন, এই তরুণ ফুটবল ভক্তরা যারা মূলত ইউরোপিয়ান ফুটবল ক্লাবের খেলা দেখে অভ্যস্ত, তারা কতদিন ভারতীয় ফুটবল খেলার প্রতি আগ্রহী থাকবে? তারা যাদের খেলা দেখে অভ্যস্ত তাদের খেলার মান অনেক বেশি উন্নত। তবে আশার কথা হচ্ছে ফুটবল দ্বিতীয় প্রধান ক্রীড়া হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এখন অপেক্ষার সময়, দেখার সময় যে দ্বিতীয় বছরে এবং তৃতীয় বছরে লীগের অবস্থা কি দাঁড়ায় তা দেখবার। আর এই বিষয়টিকেই জুয়া হিসাবে নিয়েছেন দলের মালিক এবং পৃষ্ঠপোষকরা। তারা সুপার লিগে বিনিয়োগ করছেন লক্ষ কোটি টাকা। তারা বিশ্বাস করেন যে আর্থিক ক্ষতি হলেও অন্তত স্থানীয় ফুটবলকে 110 কোটি মানুষের মাঝে জনপ্রিয় করে তুলবার সম্ভাবনাই বেশি।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান জন ব্রেনন সিআইএ এর বিরুদ্ধে গোপন কারাগারে বন্দীদের ওপরে অত্যাচারের অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমেরিকায় সন্ত্রাসী আক্রমণ প্রতিহত করতে তাদের জিজ্ঞাসাবাদের কৌশল সাহায্য করেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা পরবর্তী সময়ে সন্দেহভাজন জঙ্গিদের জেরা করতে গিয়ে গোয়েন্দা সংস্থা যে কৌশল অবলম্বন করেছিল তাকে মিস্টার ব্রেনন তার কথায় নিষ্ঠুর নির্যাতন বলে স্বীকার করেছেন। নাইজেরিয়ার কর্মকর্তারা বলেন, বৃহস্পতিবারের বোমা আক্রমণে অন্তত 31 জন মারা গিয়েছে। মনে করা হচ্ছে বোকো হারাম জঙ্গি দলই দেশের মধ্যাঞ্চলের জস শহরে বোমা হামলা ঘটায়। বাংলাদেশের কর্তৃপক্ষ বলছেন, সুন্দরবনে তেল ছড়িয়ে পড়ায় পৃথিবীর সবচাইতে বিশাল ম্যাংগ্রোভ বনাঞ্চলের একটি এবং বন্য পশু হুমকির মুখে পড়েছে। ওই অঞ্চলটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ এলাকা। সুন্দরবনে তেল ছড়িয়ে পড়ার চতুর্থ দিনেও কর্তৃপক্ষের তরফ থেকে তেল অপসারণের কোনো উদ্যোগ না নেওয়ায় সুন্দরবন পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। বাংলাদেশের সড়ক দুর্ঘটনা কোনো ক্রমেই কমছে না। সংবাদ মাধ্যমের হিসেব মতো ছুটির দিনেও শুক্রবার সারা দেশে অন্তত 9 জন মারা গেছে সড়ক দুর্ঘটনায়। পাকিস্তানের পুলিশ আল কায়দার নতুন দক্ষিণ এশিয়া শাখার সন্দেহভাজন 5 আল কায়দা সদস্যকে গ্রেপ্তার করেছে। মনে করা হচ্ছে যে এদের মধ্যে করাচি শাখার দলের নেতাও রয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, এ সপ্তাহে পাকিস্তানের দক্ষিণাঞ্চলের বন্দর শহর থেকে শাহিদ উসমান এবং অন্যান্য 4 সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর আক্রমণে ফিলিস্তিনি এক মন্ত্রী নিহত হবার পর জেরুজালেমে পুলিশি উপস্থিতি বাড়ানো হয়েছে। শুক্রবার প্রতিবাদ বিক্ষোভ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কুয়াশার চাদর ঢেকে গেছে সমগ্র বাংলাদেশ। সকালের দিকে দেশের কোথাও কোথাও সূর্য দেখা দিলেও বেলা বাড়ার সাথে সাথে তা ঢেকে যায়। সারা দেশে শীতও বেড়েছে তীব্রভাবে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর বিস্তারিত রিপোর্ট।
শুক্রবার ঈশ্বরদীতে এই মৌসুমে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়, 10 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় নেমে এসেছে। বিমান ওঠানোময় সংকট তৈরি হয়েছে। ফেরি চলাচল কোথাও কোনো স্থানে বন্ধ রয়েছে। এই শীতের মধ্যে রাজধানীর বস্তিতে অন্যরকম চিত্র। বস্তিতে থাকেন সেলিমুল্লাহ বলছিলেন,
কি করে আমরা চলবো, গরিব মানুষ কাপড় লতা তেমন নাই, শীতে তো খুব অসহায় হয়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম জানিয়েছেন, কুয়াশার ভাব কাটতে আরো 2-3 দিন লাগবে। এ মাসের 20 তারিখের দিকে দেশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, তখন দেশের কোথাও কোথাও তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ইটালিতে প্রধান 2টি ইউনিয়নের ডাকে দেশব্যাপী হরতাল পালিত হচ্ছে। শুক্রবার হাজার হাজার কর্মী মিছিলে অংশ নেয়। ইটালির 50টি শহরে হরতাল পালিত হয়।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন স্কিপসেস্ক। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.